ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरु वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायिने कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरकृष्ण আমাদের পরম সৌভাগ্য যে আমরা বৈষ্ণবগণের আনুগত্যতে শ্রী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ ধাম আমরা পরিক্রমা করছি এবং সাধু সঙ্গতে হরিকথা আমরা শ্রবণ করবার সুযোগ পাই। আজকে আমরা হোলদ্বীপের অন্তর্গত সমুদ্রগড়ি আমরা গিয়েছিলাম, সেখান থেকে তাহারি অন্তর্গত চম্পকহট্টেতে আমরা গিয়েছিলাম। চম্পকহট্টেতে গদাধর পণ্ডিতের ভ্রাতা বাণী দ্বিজ বাণীনাথের সেটি আলয় গৃহ, তাছাড়া সেখানে জয়দেব গোস্বামী সেটি হচ্ছে পার্ক, তিনি তদানন্তন কালের যে মহারাজা লক্ষণ সেন সেই সময়তে তিনি ছিলেন। সেই জয়দেব গোস্বামী চম্পকহট্টেতে কুটির নির্মাণ করে সেখানে ভজন করেছিলেন। সেইখানে অভিন্ন বৃন্দাবন, সেখানে বহু চম্পক ইত্যাদি ওখানে পুষ্প হত। বাণীনাথ সেই চম্পক পুষ্প নিয়ে মহাপ্রভুর গৌর গদাধরে তিনি সেবা করতেন। তার পূর্বকালেতেও শাস্ত্রেতে এরকম উল্লেখ, চম্পকলতা দেবী ওই ব্রজের ওই স্থানেতে তিনি চম্পক পুষ্প নিয়ে তাদের বিভিন্ন প্রকারের সেবা ইত্যাদি করতেন। জয়দেব গোস্বামী সম্বন্ধে শোনা যায়, জয়দেব গোস্বামী নিজেই তিনি বলেছেন, যদি হৃদয় সরস করবার ইচ্ছা থাকে, যদি কৃষ্ণ ভজন করবার যদি ইচ্ছা থাকে,
রাধারানী মহিমা সম্বন্ধে লিখতে লাগলো, লিখতে পারেন নাই, যেতে মানতে শোনা যায় প্রচন্ড সেই দেশ ধারণ করে গেছে জয় দেবে আমি যে হাঁটেছে তিনি লিখে দিল। এই জায়গায় গোস্বামী তাকে আমরা গিয়েছিলাম, সেখানে দুই পানি আছে আলার, সেখানে থেকে আমরা ঋতু দিয়ে ইত্যাদি ধরে আমরা আসুন সেখানে তার সাথে কথা বলা। কথা হচ্ছে যদি কোনো নাস্তিক ব্যক্তি যদি থাকে, মহাঘোর নাস্তিক কোনো শাস্ত্র মানে না, ব্যক্তি যদি এই বলে যে অনুভব করেনি এইসব কথা বলা হবে, আমার মনে হচ্ছে যে কেউ একটি কথা বলতে পারে তাদের পক্ষে সম্ভব না। কিন্তু স্বয়ং ভগবান কল্যাণ করলে কল্যাণ হবে, এদেরকে বুঝে কি বলতে পারে আমরা যে সমস্ত প্রচার করছি সব সত্যিকার কথা। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন দেশের ছেলে কে না এসেছিলেন, তোমার অনুভূতি আছে সব সত্যিকার প্রচারের জন্য চৈতন্য মহাপ্রভু এই সব কথা বলা হয়। চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ সে বলবে যে সে এটা আমি ভব পারেনি বলছি, বলতে পারে কেউ বিশ্বাস করতে পারে আমরা শাস্ত্রীকে বিশ্বাস করি। শাস্ত্রী যে কথা বলেছেন আমার অনুভব হয়তো ভুল হতে পারে, কিন্তু গোস্বামী প্রভৃতি যে আচার্য রেখেছেন চেতন মহাপ্রভু পরিষদ কর্মী এসেছেন সেই সমস্ত কথা পালন সত্য। মহাপ্রভু মহাপ্রভুকে তুমি আমার আজ্ঞাতে তুমি এই সকল কথা বলো, যদি এই সকল গুরু নিজের দিকে নিজে তুলে আর অনুভব করে তাকে কথা তুমি প্রার্থনা করে কোনো একই কথা। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে সর্বত্র প্রচার হইলে বলে না, যে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইল, যারে দেখ তারে কহ কৃষ্ণ পদে আমার আজ্ঞায় গুরু হইয়া তার উপর বিশ্বাস করে সকলকে এইটা উত্তাহ দিতে হবে যে মহাপ্রভু কথা এই যে হরিনাম প্রচার ইত্যাদি কিরকম পদে ভক্তি হবে কি রূপে লইলে নাম আমরা যদি এটা না করতে পারি যে কিনা গতি তিনি যে ন করো অনুভব করে বলে জগতে আমার মনে হয় যেটা তো
আমরা বলি প্রচারের কিছু আছে, উৎসাহ দেবার আছে, সকলকে উৎসাহ দিয়ে যদি উৎসাহ না দিয়া যায় তাহলে কেউ ভক্তিতে লাইনেতে আসতে পারে। চৈতন্য মহাপুরুষ করুণা করে আর জগৎ হরিনাম প্রেম এই জন্য সে কথা শুনিয়া আসিয়াছি। আমি কোথায় মগধ দেশে তে বিহারে তে বঙ্গাল থেকে বহু হাজার মাইল দূরে কোথায় বিষে করতে তে ডুবেছিলাম পূজ্যপাদ বাবু মহারাজের দ্বারা আমাকে আকর্ষণ করে এখানে তিনি আমাকে তেয়ারি জি চিঠিতে লিখতেন, আমি সেই আমার মনে পড়ে কত এরা দেয়া কোথায় দূর মগধ দেশে জেলা সন্ধ্যার বৌদ্ধ দেবের বুদ্ধ দেবের আমি দেশেতে আবার আর কোথায় থেকে পাঁচ পদ্ম তখন যখন ওখানে থেকে নিয়ে এসেছেন আমার মতন চাপাশিকে চুল ধরে আমি মহাভিমানী গুরু মহারাজ বুঝতেন এই জন্য আমাকে শাসন করতেন না, পূজ্য পাঠ বামন মহারাজকে খুব শাসন করতেন। 104 জ্বর ইনার হয়েছে আর তার মধ্যে ওঠো শাসন বাক্য বলতেন ভারতের শাসন আমাকে কোনদিন শাসন গাজিয়েছে যদি বলি তাহলে এখনই লম্ব দিবে খুব খাও সহজে কারো কথা শুনতাম ওই সময় কিন্তু আমার মতন দুর্ধান্ত লোককে সে কথা শুনিয়া শুনলাম যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বহু দয়া সংসার থেকে উদ্ধার হওয়ার জন্য নয় আমি আসি নাই, আমি এসেছিলাম যে চৈতন্য মহাপ্রভু অনুগ্রহ করে কৃষ্ণ প্রেম প্রদান করবার জন্য যেই লোভেতে আমি এসেছি। সংসার আমার দুঃখ বলছেন আমাদের কুলশেখর আমি এই জন্য আসি নাই, আমার নিজের ব্যক্তিগত কথা বলি, এই জন্য আসি নাই সংসার থেকে উদ্ধার হব, আমার সব পাপ তাপ দূর হবে, আমার দৌরাচারিত্ব দূর হবে, এই জন্য আসি নাই। আমার মনে হয় যে সে অধিকাংশ ইতিমধ্যে লোক এই জন্য আছে মহাপ্রভু করুণার দান শুনে যে রামচন্দ্র দিতে পারেন নাই কৃষ্ণ দিতে পারেন নাই অন্য লোকের কথা কি সেই অবদানের কথা শুনে যে তিনি প্রেম কাকে দিয়েছেন দূরদর্শনে জাহাজ এই জন্য আমরা এসেছি। সংসার দূর হোক না হোক সংসার তো কোটি জন্ম আমরা থাকবো এই জগতে বৈষ্ণব সঙ্গে চৈতন্য মহাপ্রভুর কথা অবদান আমরা বিবেচনা করে দিয়ে অনুশীলন করে দিয়ে আমরা ও ছাড়া আর কিছু চাই না চৈতন্য মহাপ্রভুর অধিকার হোক নাই হোক আমরা বিচার করি না কেবলমাত্র চৈতন্য মহাপ্রভু ওই করুণার কথা বিচার করে ওইটা গ্রহণ করবার জন্য এসেছি অন্য কোন জিনিসের জন্য আমি আসছি। লাখ জগতের লোক যদি এক তরফ হয়ে যায় ব্রহ্মাণ্ড এক তরফ যদি হয়ে যায় চৈতন্য মহাপ্রভুর অবদান নিয়ে যান বিষ্ণু চৈতন্য মহাপ্রভু প্রসন্ন থাকুন গুরুপাদ পদ্ম প্রসন্ন থাকুন আমাদের রূপানুগ গুরুবর্গ আমাদের উপরে প্রসন্ন থাকুন, তাহার এই অবদান আমাদের যাতে এক জন্মে নাই কোটি কোটি জন্মে হোক। এই ছাড়া যেরকম হচ্ছে স্বাতী নক্ষত্রের জল ছাড়া যাতে পাখি এক কোন বুন্দি জল হতে পারে না, ওই রকম একমাত্র উদ্দেশ্য, জীবনের একমাত্র গোল, জীবনের একমাত্র বিচারধারা চৈতন্য মহাপ্রভুর ওই যে অবদান আছে, যে জন্য তিনি এসেছিলেন অনুগ্রহ করে অনার্পিত চরণ চিরাত করুণায় অবতীর্ণ হল সমর্পায়িত্বম উন্নত জল সংসভক্তি শ্রিয়ম হরিহপুর সুন্দর দ্যুত কদম্ব সন্দীপ্ত সদা হৃদয় কন্দরে। ওই চৈতন্য মহাপ্রভু রাধা ভাব কান্তি দ্যুতি সবলিত চৈতন্য মহাপ্রভু তার পরিকর সমেত যে জগতে এসেছেন তিনি আমার হৃদয়কে আপনাদের রূপ গোস্বামী বলছেন যে সকলের আপনাদের সকলে আমি আপনার আপনাদের হয়ে এই বাণী প্রার্থনা করি যে এই রূপ গোস্বামী বাণী চৈতন্য মহাপ্রভু আপনাদের সকলের হৃদয়তে আপনার এই লুপ্ত হয়ে যান। যদি চৈতন্য মহাপ্রভু ধামে এসে আর তাহার এই মহাবাহামাদান্য ধামে এসে তাদের পরিকর গণের নিকটে এসে যদি কৃষ্ণের এইসব লীলা প্রতি কৃষ্ণের চরিত্রের প্রতি কৃষ্ণের প্রেমের প্রতি যদি আমাদের এক লোভ না হলো ওই জীবন হাজার নামের ছাড় সেই জন্ম ছাড়ে কথা চৈতন্য চরিতামৃত পড়ে যদি কারো যদি কৃষ্ণ প্রেমের প্রতি একটু যদি লোভ না হয় বৃথা তাহাদের এইসব আমার তো মনে হয় এই অতএব আমি মহাপ্রভুর নিকটেতে মহাপদান্ত ধাম যে কৃষ্ণ নাম অপরাধের করে না বিচার গৌর নিত্যানন্দে নাই এসব বিচার নাম লইলে প্রেম দেন বহের সুধার এই আমি বিশ্বাস করে আমি এখানে এসেছি এই ধামে আশ্রয় নিয়ে আর কিছু জন্য নাই যে কৃষ্ণের প্রেম যদি আমাদের হয়ে যায় হয় হোক সেটি ব্রহ্মার পূর্ব জগতের অধিকারী নাই হোক কিন্তু এ থেকে নিম্নে এক কিছু আমরা যাই যাই হোক চাই আমরা এই জন্য ধামকে আশ্রয় করেছি চৈতন্য মহাপ্রভু মহাপদান্ত ধাম আমাকে করুণা করুন আপনার সকলকে করুণা করি এই প্রার্থনা করে আমার বক্তব্য। তবে একটি কথা আগামীকাল আমরা ঠিক সেই সময় পাঁচটার সময় আমরা এখান থেকে বেরোবো, কালকে আমরা এখান থেকে তারপরে মামগাছিতে মদ্রুম দ্বীপেতে আমরা যাব এবং সেইখানে দুপুরবেলা ওইখানেতে আমরা প্রসাদ সেবন ইত্যাদি করব আর ওইখান থেকে ধীরে 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 অপরাহ্নকালেতে আমরা এইখানেতে আসবো। এইখানেতে এসে আবার যেরকম হরিকথা হচ্ছে আপনার সেই সমস্তগুলি শ্রবণ করবার সুযোগ পাবেন। আমার যদি কিছু যদি উদণ্ডতা আমার কিছু হয়ে থাকে আমি গল্লগ্নি ভাবেতে সকলের নিকটে প্রার্থনা করছি যে আমার এই অপরাধ ক্ষমা করুন, এই অপরাধ ভঞ্জন পাক, অতএব আমার বৈষ্ণবরা কোন দোষ নেবেন বাঞ্ছা কল্প
করোতি বাচালম অঙ্গুম রঙ্গয়তি গিরি যত্রি পাতমহং বন্দে শ্রীগুরু দীনকারণম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। আজানুলম্বিত ভুজো কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলালতাক্ষো সিদ্ধ মানে সিদ্ধ আপনারা তাদেরও অনেকেরই দুষ্প্রাপ্য স্থান কেবলমাত্র ভগবান আর তার সেই প্রকার অধিকারী ভক্তের কৃপা ব্যতীত এই প্রকার স্থানের মাহাত্ম্য উপলব্ধি করা অতীব দুষ্কর ব্যাপার। এই জন্যই এই স্থান আমাদের পরম পূজ্য পরম আকাঙ্ক্ষণীয়, পরম শ্রেয় হলেও আমরা অনধিকারী থাকতে এই স্থানের প্রকৃত মর্যাদা উপলব্ধি করতে পারছি না। তবে গুরু বৈষ্ণবের কৃপায় যদি কোনোদিন আমাদের সেই প্রকার যোগ্যতা অর্জিত হয়, তবেই এই স্থানের ধনী কল্যাণ মহাত্মা আমরা উপলব্ধি করতে পারব এবং জীবন আমাদের ধন্য বলে মনে করব। নতুবা এই স্থানকে নিয়ে আমরা মাতামাতি করতে গিয়ে আমাদের অনধিকার চর্চাকে এই প্রকার প্রশ্রয় দিয়ে আমরা অধঃপতিত হব এই কথা সুনিশ্চিত। এমনকি এই স্থানের মহাত্মা এত গোপ্য যে শ্রীমৎ ভাগবত বক্তা সুখদেব গোস্বামী এই স্থানে সম্পূর্ণ অধিকারী হয়েও এই স্থানের কোনো মহাত্মা বিশেষভাবে সকলের নিকট প্রকাশ করেননি। সামান্য কয়েকটি ইঙ্গিতের দ্বারা সেই রাধা তত্ত্ব এবং তাঁরই সমতুল্য যে রাধাকুণ্ড তত্ত্ব সেই তত্ত্বের মহাত্মা প্রকাশ করেছেন। তিনি এত বড় প্রেমিক, এত বড় রসিক ছিলেন যে রাধা নাম উচ্চারণ করলে তিনি মূর্ছিত হয়ে পড়তেন। সুতরাং তার আদর্শকে লঙ্ঘন করে আমরা যদি ব্যভিচারী হই তাহলে আমাদের যে উদ্দেশ্য সিদ্ধ হবে না একথা শুনেছি এবং আমাদের পতন অবশ্যম্ভাবী। সেই জন্য আমরা অতীব যত্নের সহিত এই স্থানের পদধূলি আমরা শিরে ধারণ করব এবং প্রার্থনা করব শ্রীমতী রাধারানী এবং তার নিজ পরিকরগণের কাছে যেন আমরা কোনো জন্মে তাঁদের কৃপাকণা লাভ করে ধন্য হতে পারি, এই স্থানের মাহাত্ম্য উপলব্ধি করে এর সেবা শুশ্রূষা পূজা আমরা যেন করতে পারি। আমি বেশি কথা বলে পাকামো করে আপনাদের কাছে সময় নষ্ট করতে চাই না। পূজ্যপাদ অধিকারী মহারাজেরা আছেন, তাদের মুখ থেকে আপনারা এই স্থানের সম্পূর্ণ মাহাত্ম্য আপনারা শ্রবণ করে ধন্য হোক। বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু
জ্ঞানঞ্জনশলাকুন্মীন তস্মৈ শ্রীগুরবে নম বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যব পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নম। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিষে। আমরা যেখানেতে উপস্থিত হয়েছি বর্তমান নাম তার হচ্ছে রাতুপুর। রাতুপুর এই যে কুণ্ড দেখা যাচ্ছে ও পারেটা মহাপ্রভু যখন এসেছিলেন তখন বেশ সুন্দর নগর ছিল এখানে। এটা দেখছেন এখানে কিরকম সুন্দর উপবন, বৃন্দাবনেতে যেরকম হতে কুসুম সরোবর, একদিকে মানস গঙ্গা, আবার অন্যদিকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, সেখানে তমাল বৃক্ষের নানা প্রকারের কুঞ্জ, তাতে ময়ূর নৃত্য করে, কোয়েল কুহু কুহু করে, ঠিক এখানেও সেই রকম। মহাপ্রভু যখন এখানে, নিত্যানন্দ প্রভু যখন জীব গোস্বামীকে নিয়ে এই স্থানেতে আসেন তখন পাশেই রাতুপুর একটা গ্রাম ছিল। রাতুপুর নাম হল ঋতুদ্বীপ থেকে। কিরকম সুন্দর ওর দিকে দেখলেই বুঝতে পারবেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মতন, ওদিকে কুসুম সরোবর, গিরিরাজ গোবর্ধন আমাদের মঠের ওদিকে বেশ সুন্দর ভাবে দেখব। সেখানে তামাল কুঞ্জ রয়েছে, আর এখানে কি আছে, তামাল এখানে আম্র রূপ ধারণ করে। মহাপ্রভু তিনি গৌরকান্তি ধারণ করে, রাধাভাব কান্তি দূত সবলিত হয়ে গৌরাঙ্গ রূপে এসেছেন কৃষ্ণ এখানেতে। এই জন্য এই গাছগুলিও বৃক্ষগুলিও ধামে তারা এখানে আমকুঞ্জ রূপ ধারণ করেছে। দেখবেন সর্বত্র ওখানেতে কোয়েল কুহু কুহু করে, আবার ময়ূর নৃত্য করে, কৃষ্ণ রূপী ঘন মেঘ শরীর কে দর্শন করে তারা মনে করে যে মেঘ নৃত্য করতে আরম্ভ করে। এখানেও এখন কাজ কেন কোকিল বলছে না, কিন্তু কোকিল সর্বত্র কুহু কুহু করে। এটা মহাপ্রভুর ধাম। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে যখন এই স্থানে আসেন তখন একেবারে ওই বৃন্দাবনের স্মৃতিতে তিনি পাগল হয়ে যান। আর তখন হাতিতে লাঠি নিয়ে গোচারণের জন্য বেরিয়েছেন, কানাই কানাই ডাক দিচ্ছেন আর লম্ফম ওখানে দিচ্ছেন, কোথায় কানাই আমি একলা গরু সম্ভালতে পারি না, কোথায় কানাই কোথায় কানাই, তুমি শুয়ে থাকলে ওখানে আর আমি অত গরুগুলি নিয়ে কিরকম ভাবে সম্ভাল করব, আমি পারছি না। এই জন্য ঘন ঘন ডাক দিচ্ছেন, আবার লগুড় ফিরাচ্ছেন। জীব গোস্বামী তখন বালক, তার সঙ্গে আরো লোক সবচেয়ে দেখে অত্যন্ত লুব্ধ হয়ে যায়। আমরা সেই স্থানেতে এসেছি, রাধাকুণ্ড ভিন্ন, এখানে তো সবসময় সকল প্রকারের ঋতু বসন্ত ঋতুর মাধ্যমে প্রকাশিত হয়। বর্ষাকাল হলেও প্রধান থাকবে বসন্ত ঋতু, গ্রীষ্ম ঋতু থাকলেও সেখানে প্রাধান্য থাকবে বসন্ত ঋতু। এইরকম হতে দেখছেন সুন্দর, যখন এই সময়তে যখন আমরা প্রথমে আসি এখানে চারিদিকে আম্রকুঞ্জ সব ছিল, তারপরে পরে কেটে দিয়ে আর ক্ষেত করাইল। আমি বলি যে তোমরা মহানর্থ অপরাধ করেছ, আবার সঙ্গে সঙ্গে তোমরা আম্র বৃক্ষ ইত্যাদি এখানে রোপণ করো। দেখছি ভগবত ইচ্ছাতে তারা কথা শুনলে আর এখানে আম্র গাছ আবার লাগিয়ে দিয়েছে। বর্তমানে এই স্থানের নাম হয়ে গেছে কোবালা। কোবালা মানে কৃষ্ণচন্দ্র খোঁজছেন, দেখলেন দূর থেকে বলে যে আজ পর্যন্ত এই বালাকে আমি দেখি না, এটা কোবালা মানে কে, এই বালাটা যে কে, সুন্দরীটা কে, ওই জন্য এই স্থানের নাম হয়ে গেল কোবালা। অনারাধ্য রাধা পদাম ভোজ রেণু মনাশিত বৃন্দাটবি তৎপদাঙ্কম অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান কুত শ্যাম সিন্ধু রসাস্যাবগাহ। পূর্ববর্তী আমাদের বৈষ্ণব মহারাজ এই কীর্তনের এই শ্লোকের অনুবাদ কীর্তন করেছেন। ওই শ্লোকেরই শ্লোকটা হচ্ছে অনারাধ্য রাধা পদাম ভোজ রেণু, যারা কোনদিন শ্রীমতী রাধিকার রাতুল চরণকে আরাধনা কোনদিন করে নাই, আর যে বনেতে যে বৃন্দাবনেতে শ্রীমতী রাধিকার পদরজ অধ্যুষিত রয়েছে সর্বত্র, সেই ধুলিতে যারা কোনদিন স্নান করে নাই, আর যাহারা সবসময় রাধা কৃষ্ণের কি অনারাধ্য রাধা পদাম ভোজনেণু মনাশিত তৎপদাং অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তানাম, যারা গম্ভীর চিত্ত, গম্ভীর চিত্ত কোথায়, গম্ভীর রাধা কৃষ্ণের আরাধনাতে তাহাদের চিত্ত অত্যন্ত গম্ভীর, ওদের সঙ্গে কোনদিন সম্ভাষণ করে নাই, তাহাদের কোনদিন কথা শুনে নাই, কোনদিন কানেতে এই সব কথা যায় নাই। সুখদেব গোস্বামী রসিক এবং ভাউ নিগম কল্পতর গলিতং ফলম সুখমুখাদমৃদ্র সংযুতম। শ্রীমদ ভাগবত হচ্ছে কি, নিগম কল্পতরুর প্রপক্ক রসময় ফল, যার মধ্যে আঠি খোসা কিছুই নাই। প্রথম স্কন্ধ থেকে শেষ পর্যন্ত আরম্ভ করলেন কোথা থেকে, জন্মাদশ যত জন্মাদ জন্মাদ আদি রস, প্রথম শ্লোকেতে বললেন, শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধের সার প্রথম শ্লোকেতে তিনি ভর্তি করে দিলেন। গাগরের মধ্যে যেরকম সাগরকে ভরে দেয়, আদ্য রস মানে কি? যেখানে থেকে উৎপন্ন, কার থেকে? রাধা এবং কৃষ্ণ। না না না, তাও না, শ্রীমতী থেকে, তার থেকে আদ্য রস। এবং অন্য ব্যাখ্যা এইরকম, এই জন্য প্রথমে শ্লোক থেকে শেষ পর্যন্ত সব রাধা রানীর গুণগান শ্রীমদ ভাগবত। যারা যাদের কোন দিন সাধু সঙ্গ করে নাই, এই রসিক ভাবগণের দেখে নাই, তাদের সঙ্গ কারণে হরি কথা শুনেন, তারা বুঝতে পারে, মনে করে যে সে রাধারানীর নামই নাই তাতে। এমন কোন শ্লোক নাই শ্রীমদ ভাগবতে, সেই ভাগবতের চার চরণের মধ্যে এক চরণ এমন নাই যার মানে রাধা রানী নাম নাই। সর্বত্র রাধা রানী, বুঝতে পারে না? অসম্ভাষ্য তদ ভাব গম্ভীর চিত্তান কুত শ্যাম সন্ধ্য রসাস্যাবগাহ। যারা ওদের সঙ্গ করে নাই শ্রীমতী রাধিকা চরণ ধুলিতে, কোনদিন অধ্যুষিত হয় নাই, তাদের সৌভাগ্য হয় নাই, তারা কি বুঝবে? অতএব এই স্থান অত্যন্ত গম্ভীর। পূজ্যপাত্র বিক্রম মহারাজ আপনাদেরকে বলেছেন, সত্যি সত্যি তিনি বলেছেন, গম্ভীর ব্যক্তি। অতএব আমরা আর বেশি কি বলবো, বলছেন যে সে বৃন্দাবন রাসস্থলী, কিন্তু যে রাধা কুণ্ডের পাশঙ্গের মধ্যে বৃন্দাবনও আসে নাই, গিরিরাজ গোবর্ধনের কি কথা বলছেন না? বৈকুণ্ঠাৎ ভরা মধুপুরী তত্রাতিরাসোৎসবাৎ না, এইটা না রে, বৈকুণ্ঠাদপি না না, এইটা না বলছেন, ওর শ্লোকটা ভাও বলছিস। বৃন্দাবনের কি কথা আর গোবর্ধনের কি কথা, যে বৃন্দাবন রাধা কুণ্ডের সঙ্গে তুলনা দেওয়া যায় না, তাহলে অন্য স্থল দ্বারকার মথুরার অন্য সব কলকাতাই বাকি। এমন রাধা কুণ্ড রহস্যপূর্ণ স্থান, ভজনের স্থান, শ্রীমতী রাধিকা এবং কৃষ্ণের লীলা বিহারের স্থল। আমরা তো শুধু এর মধ্যেই আছি, দেহ কিছু নাই, মন কিছু নাই, আত্মা সব কিছু, কর্ম জ্ঞান কিছুই নাই, ভক্তি সব, বাস এই পর্যন্ত আমার অধিকার। এই জন্য আমি কিছু বেশি বললাম না। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনারা
অধিকারীর আলোচ্য বিষয় নিয়ে টানাটানি করে ততটা কখনোই
হিন্দু ভাষী বহুতে হয়, বহুত অঙ্গ্রেজি ভাষী ভি বচ্চে হ্যাঁ, যে বার বার লোক কাতে যে হলো কাহা গেল জানতা তা সব বুঝে, ইসলিয়ে ভাষা হিন্দি ভাষা মে যে শব্দ বতলা রহে হ্যাঁ। যে ক্লেশি বিদ্যানগর ন্যাপন কে বিদ্যানগর অল কাইন্ডস অফ বিদ্যা আর হিয়ার এসপেশালি সাধু ভট্টাচার্য ওয়াজ বার হিয়ার এন্ড হি আফটার সাম টাইম হি ওয়াজ ইন দ্য সিটি হি ওয়াজ ইন এ মুভি দ্যাট ভেরি চৈতন্য মহাপ্রভু উইল কাম টু সি আই উইল সাধু হিয়ার এন্ড দেয়ার হি সাধু হম লোক ইহা পর আয়ে হ্যাঁ সাধু ভট্টাচার্য কে স্থান পর যে পহলে বৃহস্পতি থে ভগবান কী সেবা করি কে
সাধু ভট্টাচার্য আবির্ভূত যাও আবির্ভূত স্থান বই হ্যাঁ পীঠ হ্যাঁ উস পর লোক বেঠে হুয়ে বেঠনা তো নহীঁ চাহিয়ে ওই পর উনকা জন্ম হুয়া থা ইহীঁ পর উনকি উনহোনে यहाँ से मिथिला गए थे और नब्बे न्याय सीखा। नवदीप में पहले न्याय था किंतु ये मिथिला गए और वहां से कुछ दिनों में ही सारा नब्बे न्याय इत्यादि समस्त याद कर लिया, मुखस्त कर लिया। जब आने लगे तो समस्त ग्रंथों को वो वहां से लेकर के नब्बे न्याय के यहाँ आए। मिथिला के विद्वानों ने देखा कि मिथिला छोड़कर के नब्बे न्याय कहीं नहीं है, इसलिए उनको नहीं दिया साथ में, दुखित हुए। किंतु वहीं आकर के पास ही में उसकी सीमा में मिथिला नगर के सारी पुस्तकों को फिर से लिख लिया। इतना ये उनको स्मृति थी, अतोधारी स्मृति, समस्त ग्रंथ आबाद पुनराय लिख ले, सबको उन्होंने लिख लिया। और फिर यहाँ आकर के स्कूल पाठशाला बनाकर और उन्होंने नब्बे न्याय प्रचलित किया। महाप्रभु जी आएंगे इसलिए उसके पहले ही वो पुरी में चले गए और उनकी प्रतीक्षा कर रहे थे। राज पंडित थे, उनके समान भारतवर्ष में उस समय अद्वैतवाद का मायावाद का कोई भी पंडित नहीं था। बड़े बड़े सन्यासी लोगों को भी वो संन्यास दे करके जो संन्यास है दशनामी उनको प्रविष्ट कर दशनामी में भी गिरी पर्वत अरण्य इत्यादि जो श्रेष्ठ स्थान है उनमें उनको प्रविष्ट कराते थे। स्वयं थे गृहस्थ किंतु संन्यासी लोगों को भी शिक्षा देते थे, विद्वान थे। चैतन्य महाप्रभु गए, चैतन्य महाप्रभु जी दर्शन करते ही पुरी में करके गए और आठ प्रकार के सात्विक भाव ऐसे उनके अंदर में से प्रकटित हुए। सार्वभौम भट्टाचार्य ने कहा शास्त्रों में तो मैंने पढ़ा था यह अस्थि सात्विक भाव होता है, मैंने अपने जीवन में ऐसा नहीं देखा। ये तो अद्भुत कोई सन्यासी है, ये साधारण सन्यासी नहीं है। अपने घर में ले गए और पीछे से उनको सात दिन वेदांत तो सुनाया। अथा तो ब्रह्म जिज्ञासा जन्मादस्य जतः शास्त्र जोनित्वात् तत्व समन्वय ये मूल जो है इसी के ऊपर में सब कितना साढ़े पांच सौ सूत्र उसी के अंदर और उनको बतलाया जो कृष्ण ब्रह्म ये निर्गुण है, अनादि अनंत निर्विशेष निशक्ति इत्यादि बताए। ये ब्रह्म का कोई नहीं, किंतु चैतन्य महाप्रभु जी ने उनकी विद्वता का अभिमान को चूर्ण कर दिया और चूर्ण करके उनके समस्त विचारों को करके ये ब्रह्मा जिसे जगत निकला हुआ है वो निर्विशेष निशक्तिक नहीं हो सकता। इन्होंने जितना विद्या पढ़ा था उसका सार को उन्होंने खंडन करके और सबका विचार का अंत में ले गए। अनावृत्ति सबका अनावृत्ति शब्द माने हरे नाम केवलम हरे नाम केवलम कलम नाश से वो नाश लोगों का निरंजना था, यही उस अंत में उन्होंने प्रतिपादित किया कि हरिनाम के द्वारा वेदांत का सार सार तात्पर्य है गोविंद का नाम, यही एकमात्र जगत से हमारा उद्धार कर सकता है। इस प्रकार से उनके विचार को खंडन करके और अंत में उनको षडभुज मूर्ति दिखलाया, एक हाथ में तीर और धनुष, दूसरे में बंसी और एक में दंड और कमंडलू। ये महाप्रभु का, रामचंद्र जी का और कृष्ण का उनको रूप दिखलाया और ऐसा भक्तिमान कर दिया उनको कि वो बिना स्नान किए हुए प्रसाद इत्यादि कुछ नहीं पाते थे। महाप्रभु एक भोर में जाकर के जगन्नाथ जी का दर्शन देकर के उनको उनको प्रसाद दिया। उस समय भी उच्च से आ रहे थे, शौच इत्यादि निवृत्त नहीं हुए और उस समय में प्रसाद को लेकर के सिर पर धारण करके मुंह में दिया कि ये बासी अन्न हो, बहुत दूर से लाया हो, कुत्ते के मुख से भी गिर गया हो, उसको भी तत्क्षणात प्रसाद पाते ही मुंह में देकर के उसकी सेवा करनी चाहिए। ऐसे ये परम भक्त बोल हो गए और उन्होंने चैतन्य महाप्रभु की कैसी सुंदर सबका शरीरधारी, इस प्रकार से उनकी वंदना की, इस प्रकार से वो परम भक्त हो गए। ये स्थान आदि विद्या का है, यहाँ पर समस्त विद्याएं रहती हैं, सारपीठ इसको कहा जाता है। यहाँ पर समस्त वेद उपनिषद शास्त्र ब्रह्मा इत्यादि जितने संप्रदाय प्रवर्तक आचार्य से लेकर के षड प्रकार के जो दर्शन है उनके मूल लोग यहाँ पर आकर के शिक्षा किया और विश्व में उसका प्रचार किया। अंत में चैतन्य महाप्रभु आविर्भूत होकर के इस पाठशाला में आए और कुछ पढ़ा भी उन्होंने। ऐसे स्थान को हम लोग नमन करते हैं पुनः पुनः प्रणाम करके, और बहुत समय हो जाएगा इसलिए हम लोग अब जन्नू नगर की तरफ में प्रस्थान कर रहे हैं। गौर प्रमाण
ब्रह्म लोक पर्यंत सबके द्वितीय पादे से मात कर लें
সেই সময় তাহার চরণ ওখানে যখন গেল তখন ব্রহ্মা ব্রহ্মলোকে তার সেই জ্ঞাতে এসেছে ওই জাহ্নবী সেই জল নিয়ে তাকে অর্থ ইত্যাদি করে আর কমন্ডল মাথায় রেখে দিয়ে যখন তবেন তপস্যা করেন প্রসন্ন হয়ে বললেন যে সে আমি তো এখান থেকে ওই জল ছেড়ে দিব পৃথিবীকে ধারণ করে দেখে পৃথিবী সমাজ একেবারে সাতল পাতাল পাতাল চলে যায় এ ধারণ করবে তখন বলুন যে তাহলে কি করবো তাহলে যাও সূর্যটিকে তার আসেতে শঙ্কর আছেন শঙ্কর পরম ভগবন্ত তাকে হরি এবং হর তাকে বলা ভগবানের অত্যন্ত প্রিয় তিনি তাকে ধারণ করবে এই জন্য এখানে এসে আবার তপস্যা করে তাকে প্রসন্ন করেন তখন তিনি সম্মত হয়ে যাচ্ছে আমি জাহ্নবী দেবীকে গঙ্গাকে আমি মস্তকে ধারণ করব যখন উপর থেকে জল ছেড়ে দিলেন ব্রহ্মা তখন শঙ্করে মস্তকে যে জটা তাহার মধ্যে তিনি একেবারে সম্পূর্ণ গঙ্গাকে রেখে দিলেন বলুন যে এক বুন্দ আমার আরাধ্যায় দেবীকে আমি ছাড়ব না আজকে তুই জগতে অবতীর্ণ হয়েছেন আজকে আমার পরম মঙ্গল এই জলকে আমি নিজের মস্তকে এই যে মস্তকে ধারণ করিয়েছেন গঙ্গার মধ্যে ঢুকতে লাগলেন কোথাও রাস্তা পান নাই পরে আবার ধর ভগীরথ দেখলেন সে গঙ্গার কোথায় ওই উপর থেকে জল আসছে আর ওর মধ্যে দিয়েছে চারিদিকে ঢুকছে তখন আবার তপস্যা করেন তাহার তখন প্রসন্ন হয়ে তার মধ্যে সে কিঞ্চিত জল ছেড়ে দেন সব জানোয়ার নেতা এখানে কি সবাই হয়েছে কিঞ্চিত জল ছেড়ে দিন আর বাকি তুমি নিজে মস্তকে পেয়ে রাখেন ছেড়ে দেওয়ার পরে আবার পরীক্ষান থেকে নিয়ে এইখানে এই আছে এখানে এসে জন্মে দেখলেন যাহা তখন মাতুই আর আধ্যা দেবী আজকে পরম সৌভাগ্য এই নবদ্বীপ ধামেতে আর এই স্থলেতে আমার এই পাশে দিয়ে যাচ্ছেন তখন তিনি তাকে নিয়ে পান করে নিলেন এর কেউ বলে দিচ্ছে তাকে তার পিতা পুঁতি সেটি সব তুমি ফাটিয়ে দিয়ে নিয়ে চলবেন ঠিকই ফাটিয়ে নিয়ে গেলেন তুই একটা আসছিলাম মাত্র তিনি ওই সমস্ত জলকে পান করবেন ওদিকে জল আসছে আর তার পেটের মধ্যে চলে যাচ্ছে তখন যদি জল আগে যাচ্ছে না তখন আবার তাহাকে আরাধনা করে তাহাকে প্রসন্ন করবে তখন তিনি অনুগ্রহ করে তাহার কন্যার বিষয়কে কিঞ্চিত জল তাহার যত্ন প্রদেশ এখানে ফিরে এখান থেকে চলে আর বাকি সব তিনি দেখেন তার মধ্যে যা বাঁচল ওই ভগীরথ ভগীরথ গঙ্গা এইখান থেকে দিয়ে সাক্ষাৎকারিতে ওখান থেকে কিঞ্চিত ভাব হয়ে গেল একই ভগীরথ গঙ্গা সে এই কলকাতা হয়ে যে ডায়মন্ড হারবার হয়ে যে সাগরে চলে গেল হয়েছে যেখানে মহাসাগর বলে সাগর গঙ্গা সাগর ওইখান থেকে আর একটি ধারা পদ্মাবতী হয়ে গিয়ে আর ওইখানে ব্রহ্মপুত্রকে নিজে অংশ মধ্যে তিনি ধারণ করে দিয়ে আর সমুদ্রতে শত শত ধার হয়ে কোন সময়তে এটা বিবাদ হলো কোথা বিবাদ হলো অথবা দরবারেছে সেখানে বিরাট সভা জুড়েছে আর ওই সভাতে গঙ্গার তীরে যে যত প্রদেশ আছে সেখানকার বড় বড় পণ্ডিত আবার যমুনা ধারেতে যত যত বড় মথুরা ইত্যাদি বড় বড় পণ্ডিত বড় বড় সামন্ত সেখানে পেয়ে আছেন কেউ বলে কোন প্রসঙ্গে আসাতে কেউ বলে যে গঙ্গা শ্রেষ্ঠ কেউ বলে যে যমুনা শ্রেষ্ঠ এই নিয়ে বিরাট বিবাদ হল কেউ আর হারে না কেউ জিতে না শেষ পর্যন্ত হলো যে বৃন্দাবনে গিয়ে পৃথিবীতে এখানে যুবস্বামী বলে একজন সর্বজ্ঞ আর সমস্ত বেদ শাস্ত্র উপনিষদ পুরাণ ইত্যাদি একজন জ্ঞাতা আছে আর পরম তিনি ভক্ত তাকে সকলেই মান্য করে অত তার কাছে গিয়ে আর তাকে নিয়ে আসা যায় তখন এই সভা হচ্ছিল আগ্রাতে সেখানে অকবর ছিল দুর্বল ইত্যাদি সব লোক ওখানে ছিল শেষ পর্যন্ত অকবর তাকে ডাকলেন উনি বলেন আমার আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না, বিশেষ করে রাত্রিতে আমি কোথাও যাপন করি না, আমি বৃন্দাবনে থাকি, আমি বৃন্দাবনে ছেড়ে আর কোথাও যাব না। তিনি বললেন স্যার আপনাকে সকালবেলা নিয়ে যাব আর সন্ধ্যার সময় ফেরত নিয়ে যাব। বৃন্দাবন থেকে আগ্রা প্রায় সত্তর কিলোমিটার, সেখানে গিয়ে আর ফিরে আসা সেটি সহজ নয়। আর আজকাল সেই মোটর সার ইত্যাদি সব ছিল না, অথবা কি করলে সে বলো যে সে আজকে আমি ব্যবস্থা করে দিচ্ছি, চার পাঁচখানা খুব সুন্দর সুন্দর রথ তৈরি করে তার মধ্যে ধরো ধরো ঘোড়া সব লাগিয়ে দিয়ে একটি ঘোড়া থেকে চারটি ঘোড়াকে দিতে দিয়ে এর জায়গা থেকে আবার কৃষ্ণ ওকে দিল, আবার এখান থেকে অন্য, আবার ওখান থেকে অন্য, দু এক ঘন্টার মধ্যে ওখানে পৌঁছিয়ে দিল। তিনি ওখানে গেলেন, বিরাট সভা বসে আছে, একদিকে গঙ্গাধারের পণ্ডিত আর সামন্ত রাজারা, আর একদিকে গঙ্গাধারের সব সূর্য বড় বড় পণ্ডিত আর সামন্তবিদ। সেখানে দুপক্ষের বিচার শুনে তিনি বললেন তাকে, আকবর বাদশাহ বলে যে আপনি একটা পণ্য নিয়ে নেবেন দেখতে শ্রেষ্ঠ। তখন বলেন আমি কি আর নিয়ে দিব, তবে এটা জেনে রাখুন যে এই গঙ্গা, গঙ্গাকে গঙ্গা হচ্ছে পাদ ভৌত জল তার বামন দেবে, যদিও তিনি সখী ওখানেতে, যদিও তিনি ওখানেতে আছেন, কিন্তু যথাযথ গঙ্গার উৎপত্তি দেখা যায় যে বামন দেবের চরণেতে তার উৎপত্তি তাহার ভৌত জল, তিনি হচ্ছেন তাহার দাসি পাথর জল চরণান্বিত, আর যমুনাটি হচ্ছেন কৃষ্ণের পাঁচ রানী, যমুনাতে মথুরা ইত্যাদিতে তাহার পূজা হয় কৃষ্ণের সঙ্গে পাঁচ রানী উঠেছে। আবার তিনি দ্বারাবতীতে তিনি আছেন, আবার তিনি কালী গুরুতে তাহার পাঁচ রানী আছেন, আর মথুরাতে তিনি আছেন। এখন দাসীর মধ্যে আর রানীর মধ্যে যা তার পাঁচ হয় আপনারা বুঝে রাখেন। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী তাহার বন্দনা করছেন, গঙ্গা আদি পরিচেবিত পাদ পদ্মা, গঙ্গা ইত্যাদি দ্বারা পরিচেবিত তাহার যাহার পাদ পদ্ম, এই যমুনাকে আমি পুনঃ পুনঃ নমস্কার করছি। গঙ্গা ইত্যাদি মধ্যে গঙ্গা নদীর মধ্যে স্নান করলে যা ফল হয় সেটি যমুনার স্মরণে সেই সেই ফল হয়ে যায়, এমন যমুনা দেবী মহাত্ম। কিন্তু তাহলেও যখন যমুনা দেবী প্রয়াগে মিলিত হচ্ছেন, তখন গঙ্গা আর যমুনা দুজন মিলিত হয়ে আবার নদীতে আসছেন, সেইখানে রাধাকৃষ্ণ মিলিত স্বামী চৈতন্য মহাপ্রভু যখন বিহার করছেন, তখন বিচার করলে বুঝতে পারা যায় যে গঙ্গাও আর তার যমুনা দুজন একই সমকোটি, একজন ছোট বন একজন বড় বন। তথাপি বিচার করলে এইটা দেখা যায় দুজনই শ্রেষ্ঠ, দুজনের নিজের নিজের বৈশিষ্ট্যের মহিমা আছে। অতএব সেখানেতে এই সবগুলি বিচার করা চলবে না যে কম ছোট কম কি বড়, তথাপি কৃষ্ণের লীলা বিলাসের জন্য যমুনা শ্রেষ্ঠ, আবার চৈতন্য মহাপ্রভু বিলাসের জন্য গঙ্গা শ্রেষ্ঠ, এই বলেছে তিনি মানটা করেন বহু প্রমাণ। আজকে আমরা এইখানেতে জন্ম বিশেষ নগরেতে এসেছি, এইখানে জন্মভূমি ছিলেন, সেইখানে তো কোনো সময় গঙ্গার পুত্র ভূপিতাম এখানে আসেন এবং তাহার নিকটকে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেন, নীতি ইত্যাদি শাস্ত্র অধ্যয়ন করেন। আর পরবর্তীকালে তিনি যখন মহাভারত যুদ্ধ শেষ হয়ে গেল, যখন ভূপি সৈন্য সব মারা গেল, কেউ থাকল না, কেবলমাত্র পাঁচ পাণ্ডব কৃষ্ণের দিকে আর ওর দিকে থাকলেন কৃপাচার্য আর খুব অনুতাপ হল, তাহলে আমি কি করলাম, এত অপরাধ আমি করলাম। তখন কৃষ্ণচন্দ্র তাহাকে নিয়ে গিয়ে ভীষণ পিতামার কাছে নিয়ে গিয়েছিলেন এবং তাকে নানা প্রকারের উপদেশ দিয়েছিলেন, তাকে বলে শান্তি পর্ব। সেই শান্তি পদ ওই কৃষি মাত্রে শুনেছিলেন এই মহাভারতের একটি অংশ। অতএব এই স্থান পবিত্র যেমনি শেষে এইখানে আরাধনা করে গৌরচন্দ্রের দর্শন পেয়েছিলেন আর নিজেকে কৃপা স্মরণ করেছিলেন।
গুরুবে নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমো এইখানে একটা দ্রুম ছিল যাহার কত যোজনের মধ্যে তার ছায়া ছিল, নানা প্রকারের পক্ষী ইত্যাদি এইখানেতে থাকত। এখনো ভি দেখছেন যে কিরকম হতে কোয়েল কুহু কুহু করছে। তখন রামচন্দ্র এখানে এসেছিলেন ত্রেতা যুগেতে, যখন তার বনবাস পিতা দিয়ে দিলেন আর মা, তখন এই স্থানেতে প্রথমে তিনি গঙ্গাকে পার করে প্রয়াগেতে যান, সেখানে ভরদ্বাজ ঋষির আশ্রমেতে যান, সেখানে থেকে চিত্রকূটে যান। চিত্রকূট থেকে তেনাকে ঋষিরা বললেন যে আপনি দণ্ডকারণ্যে যাবেন। দণ্ডকারণ্যে পথেতে তিনি গঙ্গার শোভা দেখে তার ধারে 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 এই স্থানে আসেন। যখন এখানে আসছেন তখন নদীতে শোভা দেখে, বিশেষ করে এই স্থানের শোভা দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে গে, কিছু মন্দ মন্দ হাস করলেন, হাসতে লাগলেন। তখন সীতা দেবী বললেন যে আপনি এখানে মন্দ মন্দ হাস্য করছেন, কোন মনে হয় যেসব গোপনীয় কথা আছে, রহস্যপূর্ণ কথা আছে, তা আপনি বলুন কেন হাসলেন? না কোনো বিশেষ কথা, তা না কোনো বিশেষ কথা আছে। তখন তিনি বললেন যে দেখো এটি হচ্ছে আমার সব প্রিয় স্থান, অযোধ্যা ইত্যাদি থেকে প্রিয় ধাম আমার। আমি ব্রহ্মার এই কল্পেতে এই আগামী যে আসবে কলিযুগ সেই সময়তে আমি চৈতন্য মহাপ্রভু রূপেতে আসব। এই মা আমার যে কৌশল্যা তিনি হবেন সচি দেবী, আমি তাহার পুত্র হব আর তুমি হবে বিষ্ণুপ্রিয়া। এখন আমরা এই বনেতে ঘুরছি, পরবর্তীকালেতে অযোধ্যা যখন যাব তখন তোমাকে আজীবন প্রত্যাগ করে দিব আর তোমাকে ঘর থেকে বার করে দিব, রাজভবন থেকে আমি রাজভবনেতে থাকব। আর পরবর্তীকালেতে আমি সন্ন্যাস নিয়ে তোমাকে বাড়িতে রেখে দিয়ে যাব আর আমি সন্ন্যাস নিয়ে দেশে বিদেশে ভ্রমণ করব বিনা ঘর দ্বার, আমি ভিখারি হয়ে ঘুরব। তিনি বলি যে কেন কেন তুমি এই সন্ন্যাস নিয়ে আমাকে প্রত্যাগ করে দিয়ে চলে যাবে, আর কেন তুমি আমাকে প্রত্যাগ করে ঘর থেকে বাহার করে দিবে? তখন তিনি বললেন দেখো জগতে আমরা জীবনের কল্যাণের জন্য আসি, জীবন স্বরূপত কৃষ্ণ দাস ভগবত দাস, জীবের স্বরূপ হ্যাঁ নিত্য কৃষ্ণ দাস। আমাকে ভুলে গিয়ে আজি কোটি কোটি জন্ম থেকে আর এই সংসারের মধ্যে ঘুরপাক করছে, তার জন্ম হচ্ছে, বাল্যকাল ব্যতীত হচ্ছে, বিবাহ শাদী করছে, পুত্র ইত্যাদি সন্ততি উৎপন্ন করছে, আবার ফের প্রৌঢ় হয়ে আবার বৃদ্ধ হয়ে যে জরঠবিদ্ধ হয়ে যে এই শরীরটাকে ত্যাগ করে চলে যায়। যা কিছু করে সব সুখের জন্য কিন্তু কিছুতে এই সুখ পায় না, যতদিন না পর্যন্ত আমার সেবা বা পুনরায় পায় ততদিন পর্যন্ত তার সুখ হতে পারে না। এই জন্য আমি তোমার সঙ্গে অবতীর্ণ হয়ে এমন ভাবে আকর্ষক মনোহর দিব্য লীলা করি যাতে জীব মুগ্ধ হয়ে যাবে। প্রকট লীলাতে আমার এই সমস্তগুলি দর্শন করবে, আর এই কথা শুনবে, পরবর্তীকালে তেও আমার কথা শুনে জীবগণের কল্যাণ হবে। এই জন্য আমরা এই জগতে আমি অবতীর্ণ হই। দেখো, জীবগণকে এই শিক্ষা দিতে যে জীবের প্রয়োজন হচ্ছে কি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ অথবা রাম প্রয়োজন নন। রাবণ কংস জরাসন্ধ ইত্যাদিও তো ভগবানকে পেয়েছে, ভগবানকে দেখেছে, কিন্তু ভগবানের বিরোধিতা করেছে। যদি জীবের হৃদয়তে প্রেম যদি থাকে, তাহলে ভগবানকে পেয়ে তার সেবা করে, তাকে আনন্দ প্রদান করতে পারে। অন্যথা কংস কৃষ্ণকে দেখেই এত সুন্দর মনোহর রূপ, ত্রিজগৎকে মন একবার আকর্ষিত করে দেন, আর কংস দেখলেই কৃষ্ণকে আবার ক্রোধিত হয়ে যায়। রাবণ সীতাকে হরণ করে নিল। এই জন্য কৃষ্ণ প্রেম হচ্ছে প্রয়োজন। কৃষ্ণকে দেখলেও রামকে দেখলেও হবে না, যদি প্রেম থাকে তাহলে তার সেবা করে তাহার আনন্দিত করবে, নিজে উপরবে। এই প্রেমের দুইটি হচ্ছে বৈশিষ্ট্য, যেরকম এক টাকা দুইটি পাশ, এই প্রেমেরও দুইটি পাশ আছে। একটাকে বলে বিপ্রলম্বা, একটাকে বলে মিলন অথবা সংযোগ। এখন আমরা সংযোগ লীলাতে আছে, বিবাহ থেকে আরম্ভ করে এই পর্যন্ত। যেরকম হোক কৃষ্ণের, আমি যখন কৃষ্ণ হব অথবা কৃষ্ণ যখন প্রকটিত হলেন, লীলা করবেন, তখন যতদিন ব্রজেতে ছিলেন তখন মাতা পিতা সখা ভাই বন্ধু প্রেয়সী সকলের সঙ্গে মিলিত ছিলেন। এ একটি প্রেমের দিক, আর অন্য দিক হচ্ছে বিপ্রলম্ব, বিয়োগ। বিয়োগ মানে বিশেষ রূপেতে যোগ, উপরে থেকে যোগ নাই কিন্তু ভিতরে যোগ আছে, এর নাম হচ্ছে বিয়োগ। আর সংযোগ মানে সম্যক রূপেতে যোগ আছে বটে, কিন্তু ভিতরেতে হারিয়ে যায়, কেবলমাত্র উপরেতে দেখে। আর বিয়োগতে কি হয়, বিশেষ রূপেতে যোগ, উপরে থেকে তো দেখে না কিন্তু ভিতরে থেকে সর্বক্ষণ তাহারি চিন্তা স্মরণ আর তার মধ্যে ডুবে যায়। জীবনকে এই সমস্ত শিক্ষা দেবার জন্য এই সমস্ত লীলা করব। এখান থেকে আমরা যাচ্ছি লঙ্কাতে, রাবণ আছে দণ্ডকারণ্যতে, এরপরে আমরা যাব সেটি দণ্ডকারণ্যতে। রাবণ চোর বলি এসে, রাবণ তোমাকে নিয়ে চোরি করবে, তোমাকে চোরি করবে না, তখন আমি তোমাকে অন্তর্ধান করে দিয়ে আগুনকে, অগ্নিদেবকে তিনি সমর্পণ করে দিব, আর ছায়া সীতা নিয়ে এইসবগুলি বিলাস করব। জগতের লোক বুঝতে পারবে না, উচিতেই বুঝতে পারবে না, ওরা মনে করে অসুর সীতাকে চোরি করে নিয়ে গেল রাবণ। তারপরে যখন লঙ্কা বিজয় করব, রাবণের সমস্ত বংশ ধ্বংস করে দিব, কেবলমাত্র ওই বংশেতে বিভীষণ মাত্র বাঁচবেন, স্ত্রী আমার অনুগত হয়ে বাঁচবেন। তারপরে যুদ্ধ হওয়ার পরে বিভীষণ তিনি নিয়ে আসবেন অশোক বন থেকে সীতা দেবীকে, আমার কাছে নিয়ে আসবেন। তখন দেখো আমি বলবো কি, তুমি ওই দিকে থাকো, আজ থেকে তোমাকে আমি প্রত্যাগ করলাম জীবনের জন্য, তুমি রাবণের নিকটেতে কত দশ মাস না কতদিন ছিলে, আর তোমাকে হরণ করিয়ে তোমার অঙ্গ স্পর্শ করেছে, আর তোমাকে আমি বাড়িতে নিয়ে যে ঘর বসাবো না। সীতা দেবী তখন অত্যন্ত হলেন, দুঃখিত হলেন। লক্ষণ বলছে সে ই কি কথা, যার জন্য অত যুদ্ধ হলো, কত লোক মারা গেল, কত কি হলো, আর আজকে এই সীতা দেবীকে সেটি প্রত্যাগ করলো। সীতা দেবীর কি দোষ, কোন দোষ তা নাই। সেই সময়তে রামচন্দ্র কিন্তু খুব কঠোর ভাব ধারণ করলেন, বলছে কিছুতেই আমি গ্রহণ করব না। তখন সীতা দেবী বললেন যে যদি তুমি না গ্রহণ করো তাহলে যুদ্ধ করবার কি প্রয়োজন ছিল, আমাকে সংবাদ দিয়া হতো তাহলে আমি তখন শরীর বিসর্জন করে দিতাম। লক্ষণ, আমি তোমার নিকটে একটি অপরাধ করেছি, দুটি অপরাধ করেছি, একটি না, প্রথম অপরাধ করলাম কি, যখন আমার বিবাহ হয়ে যখন জনকপুরী থেকে আমি আসলাম
অযোধ্যাতে যখন আসলাম তখন প্রথম রাত্রেতে রামচন্দ্র নিকটেতে আমি যখন গেলাম তখন তুমি ওখানে উপস্থিত। আমি যে দেবর, এখন তোমার এখানে থাকা চলবে না, তুমি অন্যত্র গমন কর। তখন লক্ষণ কানতে কানতে বললেন যে সে তুমি আজকে নতুন ঘরেতে এসেছ, আর আমি আজ সারা জীবন জন্ম থেকে এখন পর্যন্ত তাহার সেবা করেছি, তাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। তখন উনি বললেন যে আমি সেবা করব, তোমার অধিকার নাই, আর উনি বললেন যে তোমার অধিকার নেই। তখন দুজন মিলে রামচন্দ্রের কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি এর মীমাংসা করে দেন যে কার অধিকার আছে। রামচন্দ্র বললেন যে সে যদি আমি বলি তাহলে আমি অপ্রিয় এদের হয়ে যাব, এই জন্য যে আমি আমার গুরুদেব বশিষ্ঠের কাছে কালকে সকালবেলা হোক এর মীমাংসা বশিষ্ঠ দেবের কাছে বশিষ্ঠকে ডাকবো, তোমাদের দুজনের যে যা কথা আছে সেটি বলবে। পরের দিনেতে বশিষ্ঠ দেব আসলে, গুরুদেব আমি এই মীমাংসা করতে পারি না, এই দুজনের কথা শুনে আপনি একটু মীমাংসা করে দেন, যে দুজন সন্তুষ্ট হয়ে যায়। সীতা দেবী বললেন তাকে, আপনি গুরুদেব আমাকে পরিণয় করে রামচন্দ্র এনেছেন, তিনি হচ্ছেন আমার পতি, আমি তাহার হচ্ছি পত্নী, অতএব পত্নীর অধিকার তাহার সব সেবা করবে। লক্ষণের তো এখন অধিকার নেই। লক্ষণ বলি যে সে গুরুদেব আপনি তো জানেন যে জন্ম থেকে আরম্ভ করে দিয়ে রামচন্দ্র ছাড়া আমি জানি না, তিনি হচ্ছেন কায়া, আমি তার ছায়া, ছেড়ে দিলে আমি বাঁচতে পারি না, আর আজকে একদিনের মধ্যে ইনি আসে তাহার সমস্ত সেবা নিয়ে নিলেন আর আমাকে সরিয়ে দিলেন, আপনি বিচার করে আমাকে বলুন যে কি করা যায়। বশিষ্ঠ তো ভারী মুশকিল, কিরকম হয় তার মীমাংসা করি। তখন বললেন যে সে লক্ষণকে বলি যে বেটা দেখো, তুমি সারা জীবন ধরে সেবা করেছ, অত তোমাকে কিরকম বলি যে তুমি সেবা ছেড়ে দাও। আর একে রামচন্দ্র প্রতিজ্ঞা করে নিয়ে এসেছেন যে এই সেবিকা আমি সেব্য, অত একে আমি কিরকম বলি যে সে তোমার অধিকার নাই সেবাতে। একটি কাজ করা হোক, বাহিরে যত সেবা হবে তুমি করবে আর অন্তরে যত সেবা হবে এই সীতা দেবী করবে। তখন লক্ষণের মুখ শুকে গেল, আমার আধা সেবাটাই নিয়ে নিল। তখন থেকে আর রাত্রিকালীন সেবা কি মহলেতে সেবা অন্তর মহলে সেবা আর লক্ষণ পান নাই। সীতা দেবী বলছে সে আমার এইটি অপরাধ তোমার নিকটেতে হয়েছিল, আমি জোর করে তোমাকে এখান থেকে সরিয়ে দিলাম। আর দ্বিতীয় অপরাধ হল যখন রাবণ মারিচকে বলে মৃগ বানিয়ে দিয়ে তাকে সীতাকে হরণ করবে, তখন স্বর্ণ মৃগ হয়ে আর লাফালাফি করছে সীতা দেবী, অহো অত সুন্দর মৃগ আমি জীবনে দেখি নাই, সোনার মৃগ, জীবিত প্রভু আপনি একে ধরে নিয়ে আসুন, যদি ধরে নিয়ে সাথে একে অযোধ্যা নিয়ে যাব আর মা কৈকেয়ীকে দিব, তিনি অত্যন্ত প্রসন্ন হবেন, আর যদি না ধরতে পারো তাহলে দূর থেকে যদি পালায় তাহলে বধ করে দিয়ে এর চামড়াটা নিয়ে এসে মৃগশালা হবে, এই ভরতকে দেওয়া হবে। রামচন্দ্র বলে আচ্ছা তোমার ইচ্ছা। লক্ষণ বলে যে সে দাদা এইটা করতে যাবেন না, এত সুন্দর হরিণ সোনার হরিণ হয় নাকি, তুমি ইনার কথা না মেনে তুমি যেও না। রামচন্দ্র বললেন যে সে যখন এটা বলছে তখন আমাকে কৈকেয়ীকে প্রসন্ন করবার জন্য ভরতকে প্রসন্ন করবার জন্য এটা আমাকে করতেই হবে, মানে তাহলে লীলা করবেন, না তো লীলাই হবে না, এই সব সীতা হরণ হবে না, রাবণ বধ হবে না, আর আর সব কাজ হবে না, জগতের কল্যাণ হবে না, এই জন্য তিনি বলে যাচ্ছে আমি যাচ্ছি, লক্ষণ তুমি একে দেখবে, সীতা দেবীর উপরে তো কোন রকম হাতে কোনো কিছু এটা না হয়, খুব ভালো ভাবে তুমি একে রক্ষা করবে, আমি যাচ্ছি, আমি তোমার উপর নির্ভর থাকলাম। লক্ষণ আচ্ছা দাদা যা আপনি বলেন, তিনি চলে গেলেন সেখানে মৃগকে পালাইতে পালাইতে দূর নিয়ে যেয়ে, আর সেখানে রামচন্দ্র যখন বান মেরেছেন তাহার বান লাগলো, তখন হাল রাম হাল লক্ষণ হা লক্ষণ তিনবার বলে মরে গেল। উদ্দেশ্য কি যে সীতা শুনবেন আর লক্ষণ শুনবে, রামের উপর কোন বিপত্তি আসেছে, তৎক্ষণাৎ লক্ষণ আসবে আর রাম যে ওখান থেকে সীতাকে হরণ করে নিয়ে চলে যাবে। এইগুলি প্ল্যান করেছে। যখন সেটি ডাকলেন তখন সীতা বলেন, তুমি এখন চুপচাপ বসে আছো, তুমি যেতে পারো না, তোমার ভাই এখন বিপদেতে পড়ে আছে, নিশ্চিত কোন সংকট হয়েছে, নাই তো লক্ষণ বলে ডাকবে না। ইতা উনারই কথা, উনারই স্বর মনে হচ্ছে, এই স্বরের মধ্যে উনার স্বরের মধ্যে কোনো অন্তর নাই। অসুরা স্বর কেউ নকল করতে জানে, নানা রকম শরীর ধারণ করতে পারে এই যোগাভ্যাসের দ্বারা। লক্ষণ বলি, আমার দাদার উপরে তো কোনোদিন বিপত্তি আসবেন না, কোনোদিন আসতে পারে না, তুমি তাকে বুধা বুঝতে পারো নাই, তাহার উপরে কিসে বিপত্তি, একবার রাম নাম লিলে জমের ভয় ছুটে যায়, আর কোথায় সংসারে বিপত্তি সবগুলি দূর হয়ে যায়, আর তাহার উপরে বিপত্তি আসতে পারে, কখনো হতে পারে না, আমি তোমাকে ছেড়ে দিয়ে যাব না। সীতা দেবীর ক্রোধ হয়ে গেল, অধর ফড়ফড় করতে লাগলো, নেত্র একেবারে লাল হয়ে গেল। তুমি মহাকামু, মহাকামী তুমি, তুমি ভরতের চর, তুমি আর ভরত মিলে এই সবগুলি প্ল্যান করেছ, যদি তুমি না যাও রামকে তিনি রক্ষা করবার জন্য, তাহলে আমি শরীর প্রত্যাগ করে দিব আগুনেতে, কিন্তু তোমার সঙ্গে আমি থাকবো না। তুমি মনে করছো যে আমি তোমাকে নিয়ে ঘর করব, এটা কখনো হতে পারে না, তুমি মহাদুষ্ট ইত্যাদি বহু কথা তিনি বলেছেন। তখন লক্ষণ অত্যন্ত দুঃখিত হলেন, বুঝলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, আচ্ছা তুমি যদি আমার কথা না মানো, যাচ্ছি বটে, ভাইয়ের আদেশ ছিল আমি উল্লঙ্ঘন করে যাচ্ছি, কিন্তু তোমার মনে মনে হচ্ছে যে কোন বিপত্তি আসবে এই জন্য এইসবগুলি হচ্ছে, আচ্ছা আমি এই কুটিরের বাহিরেতে আমি একটা রেখা গণ্ডি করে দিচ্ছি, এর গণ্ডি করে দিচ্ছি, এর বাইরে যেও না। এই বলে দুঃখিত চিত্তে মনটাকে ওখানে রেখে শরীরের দ্বারা রামের কাছে গেলেন। আর ইতিমধ্যে রাম আসছেন, যে কোন উৎপাত হবে, কারণ এই তো লক্ষণ কেন বললো এটা, আর আমার স্বর নকল করে, কোন বিপত্তি অবশ্যই আসবে। সেই সময়তে লক্ষণকে দেখ, লক্ষণ সীতা কোথায়, তো সীতা তোমাকে এইরকম বললেন, এই জন্য তাকে ছেড়ে দিয়ে আমি চলে আসলাম আপনাকে রক্ষা করবার জন্য, আমি জানি যে কোনো বিপত্তি আপনার উপরে আসবে না, এটা ষড়যন্ত্র কিছু অসুরদের। তখন তিনি বললেন, সে চলো যাই, যা তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি ওখানে যান। আর ইতিমধ্যে রামন ব্রাহ্মণের বেশ ধারণ করে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, এইরকম দণ্ড নিয়ে সাধু বেশ ধারণ করে, কমণ্ডল হাতে নিয়ে। সীতা দেবী চুপচাপ বসে আছেন, তখন বলছে যে তুমি ভিক্ষা দিবে না, না দিলে তোমার যে পতি মহাবিভ্রাটে পড়বে, আমি সর্বজ্ঞ, আমি দেখছি মহাবিপত্তি, সেটি মারা যাবে, যদি তুমি কল্যাণ চাও তাহলে আমার একটা ভিক্ষা দাও। তখন তিনি শুনে থরথর কাঁপতে লাগলেন, ভয় না ওর অভিসম্পাত ভাই, একটা ব্রহ্মর্ষি না কে। তখন তিনি কিছু নিয়ে এসে ফলমূল ইত্যাদি তাকে দিতে গেলেন, সে বলে যে আমি ভিতরে যাব না, বাহিরে যাব না, তুমি ভিতরে, আমি বাহিরে যাব না, তুমি এইখান থেকে নিয়ে এলো, বাহিরে রেখে দিস। রামন খাড়াও করেছে আর পায়ে দিছে, যখন যে তখন আগুন পেরিয়ে যায়, মন্ত্রের এরকম শক্তি। পাশ্চাত্য দেশরা অনুসন্ধান করছে যে ওই গণ্ডির মধ্যে কিরকম হয়ে মন্ত্র পুত করে দিয়েছে, যে তার মধ্যে একটা বিদ্যুৎ বেরোচ্ছে, ওটা ছিল বিদ্যুৎ। এখন এই সবগুলি বিদ্যা নাই, এই সবগুলি লুপ্ত হয়েছে, তখন রামন আর ভিতরে আসতে পারে নাই, তখন সেটি অভিসম্পাত, আমি অভিসম্পাত দিচ্ছি, অন্যথা তুমি বেরিয়ে এসে দাও। তখন আর সীতা অত্যন্ত ভয়ভীত হয়ে যখনই একটি পায়ে বাড়িয়ে দিয়ে ফল দিতে গেলে তখন ধরে খেয়ে নিয়ে চলে গেল। এখন ওই কথাকে স্মরণ করে বলছে যে তোমার নিকটে অপরাধ করেছিলাম, আমি তোমাকে কত গালগালি দিয়েছিলাম, তোমাকে ব্যভিচারী, তোমাকে কামি এবং ভরতের চর, আর কত কত তোমাকে অপমান করেছিল, ওই জন্য আমার এইটা অপরাধের জন্য এই অবস্থা, কিন্তু তুমি আমার আশ্রয়, তুমি এখানে চিতা আরম্ভ করে দাও, আর এই চিতার উপরে আমি পুড়ে মরে যাব। তখন লক্ষণ দে রামচন্দ্র দে তাকালে, রামচন্দ্র তাহার তাকার না শুনি গম্ভীর হয়ে নিয়ে চোখ নিচে করে আছে, তখন তা হয়ে গেল, সীতা দেবী ওতে প্রবেশ করলেন, বলেন যে সে আমি যদি কায় মনে বচনে থে রামচন্দ্রে যদি ছাড়া আর কেউ কেউ যদি চিন্তা মনেও দ্বারা স্পর্শ না করে থাকি, রামচন্দ্রকে স্পর্শ না করে থাকি, তাহলে হে গাগুন তুমি শীতল বরফ হয়ে যাও, হিম হয়ে যাও। সীতা দেবী আগুনের মধ্যে প্রবেশ করলেন, জ্বলন্ত আগুনের মধ্যে। সেই সময়তে দেখেন কি অগ্নিদেব প্রকট হয়ে বললেন যে না সীতা দেবী পবিত্র, বায়ু এসে বললেন যে সে আমি সর্বত্র থাকি, সীতা দেবী পবিত্র, সূর্যদেব এসে বললেন, চন্দ্রদেব বললেন, সকলেই বললেন যে পবিত্র। ইতিমধ্যে মহারাজ দশরথ বৈকুণ্ঠ থেকে উপস্থিত হয়ে বললেন যে আমি প্রতিজ্ঞা করে বলছি যে সীতা দেবী পবিত্র। ইতিমধ্যে সমস্ত ঋষি গন্ধর্ব ইত্যাদি সব বলল যে সীতা দেবী পবিত্র, আপনি তাহাকে গ্রহণ করুন। তখন সীতা দেবীকে তিনি গ্রহণ করলেন। রামচন্দ্র পরে বললেন সীতাকে গোপনে, এইরকম না করলে তো জগতের লোক কি বলতো যে অপবিত্র ছিল, আমি এইরকম হয় তোমাকে পবিত্র জগতের দৃষ্টিতে করে দিয়ে তোমাকে গ্রহণ, তোমাকে আমি ছাড়তে পারি কি এইরকম ভাবে। তারপরে কি হলো, যখন অযোধ্যা ফিরলেন, 11,000 বর্ষ রাজ্য করবার পরে একটা ধোপা বলল তার স্ত্রীকে, তার স্ত্রী সন্ধ্যা পর্যন্ত কোনো কাজেতে কোন এদিকে ওদিকে চলে গিয়েছিল, ফিরতে একটু বিলম্ব হয়েছে। তখন ধোপা বলে নিয়ে পায়ে দিয়ে তাহাকে ভীষণ করে মারলো, আর মারে বলি আমার ঘর থেকে বেরিয়ে যা, আমি কি রামচন্দ্র নাকি যে 10 মাস ওখানে সীতা ছিল আর তাহাকে আবার গ্রহণ করেছে, আমি রামচন্দ্র নয়, বুঝা রাখো, ঘর থেকে বের কর। এই কথাটা রামচন্দ্রের সিআইডি এসে রামচন্দ্রকে বলল, বলেতে রামচন্দ্র দেখলেন যে সে আমার বিরুদ্ধে এইরকম আবার কথা হতে লাগলো। তখন আবার তাকে আজীবন আবার তাকে বনবাস দিলেন, লক্ষণ যে তাকে দিয়ে আসলেন কিসের জন্য, এই বিপ্রলম্ব ভাব একটা আস্বাদন করে। রামচন্দ্র কি করলেন, সীতা দেবীকে তো ওখানে পাঠিয়ে দিলেন, সীতা দেবী ওইখানে তো লহকুশকে জন্ম দিলেন বাল্মীকির আশ্রমেতে, আর সেইখানে তাহাকে শিক্ষা দিতে লাগলেন, ছেলেদের সঙ্গে মিশে জীবন কোন রকম হয়ে কাটাইতে লাগলেন, বাল্মীকির আশীর্বাদ পেলেন, বাল্মীকি আশ্রমেতে কন্যা তাহার মতন তিনি থাকতে লাগলেন, আর রামচন্দ্র একেলা ওই বড় বিরাট একটা রাজভবনের মধ্যে ওই বিরহরূপী সর্প তাহাকে কামড়াচ্ছে, আর সীতা দেবীর তিনি চিন্তন করে দিয়ে ওই চাটাই পেতে দিয়ে রাজভবনেতে পলঙ্গ টলঙ্গ সব বাহার করে, খাওয়া দাওয়া সমস্ত ছেড়ে দিয়ে যেরকম বনবাসী কোন রকম জীবন নির্বাহ করে সেই রকম হয়ে নির্বাহ করতে করতে সীতা চিন্তন করতে লাগলেন। এরকম হয়েছে একটা বিপ্রলম্ব, একটা মিলন আর একটা সংযোগ। রামচন্দ্র বললেন যে সে আমি তোমাকে ঘর থেকে বাহার করে দিয়েছি, আমি এই কলিকালেতে কৌশল্যা মা হবে শচী দেবী, আমি হব গৌরাঙ্গ, আর তুমি হবে বিষ্ণুপ্রিয়া, আমি তোমার এই ঋণ শোধন করবার জন্য আমি এবার তোমাকে ঘর থেকে বাহার করো না, আমি নিজেই ঘর থেকে সন্ন্যাস গ্রহণ করে দিয়ে আমি এখান থেকে চলে যাব। চারিদিকে হা রাধে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আমি ঘুরিয়ে বেড়াব, আর ঘরে থাকবো না, তুমি আমার পূজা করবে কোথায়, যেরকম আমি তোমার পূজা করতেছিলাম বাড়িতে, আবার তুমি আমার শিব বিগ্রহ করে দিয়ে আর তুমি আমার পূজা করবে, বিষ্ণু পূজিত বিষ্ণুপ্রিয়া পূজিত শিব বিগ্রহ নদীপেতে ছিল, এখন বোধ হয় ওই সমুদ্রগ্রহে পরে যে স্টেশন বাগনাপাড়া ওইখানে কোথাও শুনি যে পূজিত কোথায় আছেন ঠিক আমি জানি না, তো ওইখানে পূজিত আছেন, উনি ওই দিয়ে কিসের পূজা করতেন,